এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, মার্কিন ছাত্রদের বিক্ষোভ সারা বিশ্বের যুদ্ধবিরোধী জাগরণের প্রমাণ। ফিলিস্তিনের গাজার ঘন বসতিপূর্ণ রাফা শহরে সর্বাত্মক আগ্রাসন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। ইয়েমেনে নতুন করে কয়েকটি শত্রু জাহাজের উপর হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলা। এবং তীব্র গরমের কারণে ভারতের পশ্চিমবঙ্গের সহ কয়েকটি রাজ্যে কয়েকদিনের জন্য চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন, আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে যে বিক্ষোভ প্রতিবাদ করছে তার মধ্য দিয়ে প্রমাণ হয় যে যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের মানুষ জেগে উঠছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিক্ষোভরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর মার্কিন পুলিশের সহিংস আচরণের নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মার্কিন পুলিশের এই সহিংসতা জেগে ওঠা বিশ্ব জনমতকে থামিয়ে দিতে পারবে না। গতকাল সাপ্তাহিক ব্রিফিংয়ে নাসের কানানি এসব কথা বলেন। তিনি বলেন, বিক্ষোভকারীদের উপর পুলিশ লেলিয়ে দিয়ে মানবাধিকারের প্রশ্নে আমেরিকা তাদের দ্বৈত নীতি প্রদর্শন করেছে। মার্কিন পুলিশের এই আচরণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গ্রহণযোগ্য নয়, বরং এটা উদ্বেগের বিষয় বলে আমরা মনে করি। বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, উপকূলবর্তী দেশগুলোর অংশগ্রহণে কেবলমাত্র পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে। এ অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের কোনো দেশের অংশগ্রহণের প্রয়োজন নেই এবং তা গ্রহণযোগ্যও হবে না। পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষে আমির আবদুল্লাহিয়ান গতকাল এ বক্তব্য দেন। ফার্সি দশ উর্দিবেহেস্ত মোতাবেক গতকাল 29 এপ্রিল ইরান বার্ষিক পারস্য উপসাগর দিবস উদযাপন করেছে। 1622 সালের এই দিনে পর্তুগালের নৌবাহিনীকে পারস্য উপসাগর থেকে বহিষ্কার করা হয়। আমির আবদুল্লাহিয়ান বলেন, পারস্য উপসাগর যেমন অনন্য বাণিজ্য রুট হিসেবে ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে কাজ করছে, তেমনি কৌশলগত দিক থেকেও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় এই নৌরুটের বিশেষ গুরুত্ব রয়েছে। পারস্য উপসাগর আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরকেও যুক্ত করেছে। পারস্য উপসাগরের যেমন রয়েছে ঐতিহাসিক গুরুত্ব, তেমনি এর সভ্যতা, সংস্কৃতি, ভৌগোলিক অবস্থান এবং অর্থনীতি, রাজনীতি, জ্বালানি পরিবহন ও রাজনৈতিক দিক থেকেও রয়েছে আলাদা গুরুত্ব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জটিল নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য শুধুমাত্র উপকূলীয় দেশগুলোর অংশগ্রহণ প্রয়োজন, বাইরের কোনো দেশের অংশগ্রহণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে সর্বাত্মক আগ্রাসন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর বাহিনী। ইসরায়েলের ওয়াইনেট নিউজ ওয়েবসাইট আজ এ খবর দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাপ্রধান হেরজি হালেভি রাফা শহরে আগ্রাসন চালানোর ব্যাপারে পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। খবরে আরও বলা হয়েছে, বন্দি বিনিময়ের চুক্তির বিষয়ে ইসরায়েলি বাহিনী 48 থেকে 72 ঘণ্টা অপেক্ষা করবে। এর মধ্যে যদি কোনো চুক্তি না হয় তাহলে আগ্রাসন শুরু করবে ইসরায়েলি বর্বর বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের বহু সংখ্যক ট্যাঙ্ক এরই মধ্যে অধিকৃত ফিলিস্তিন এবং গাজা সীমান্তে অবস্থান নিয়েছে। বন্দি বিনিময়ের ব্যাপারে যদি আলোচনায় অগ্রগতি হয় তাহলে রাফা শহরে আগ্রাসন স্থগিত বা বিলম্বিত করা হতে পারে। রাফা শহরে বর্তমানে 15 লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। সেখানে ইসরায়েল আগ্রাসন শুরু করলে ব্যাপক গণহত্যা সংঘটিত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে কয়েকটি শত্রু জাহাজের উপর হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে ইয়েমেন থেকে হামলা হল। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক ভিডিও বার্তার মাধ্যমে নতুন অভিযানের কথা জানিয়েছেন। তিনি বলেন, লোহিত সাগরে আমেরিকার 2টি যুদ্ধজাহাজ এবং কয়েকটি ড্রোনে হামলা সহ শত্রুদের যুদ্ধজাহাজের বিরুদ্ধে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে লক্ষ্য অর্জিত হয়েছে বলে জানান ইয়াহিয়া সারি। অভিযানগুলোতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ইউনিট এবং ড্রোন ইউনিট সহ সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট যোগ দেয়। জেনারেল সারি জানান, লোহিত সাগর দিয়ে দখলদার ইসরায়েলের বন্দরের দিকে যাওয়ার সময় সাইক্লেড নামে একটি জাহাজে হামলা চালানো হয়। এছাড়া MSC ওরিয়ন নামে ইসরায়েলের একটি জাহাজ ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময় ইয়েমেনের সেনারা জাহাজটি লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে হামলা চালায়। ইয়েমেনের সেনা কর্মকর্তা বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদীদের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত করছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের 3টি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ঋণ কেলেঙ্কারির অভিযোগ তদন্তের আদেশ বাতিল করেছে হাইকোর্ট। ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ সিদ্ধান্ত জানান। তবে দুর্নীতি দমন কমিশন বা দুদক, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগ প্রয়োজন মনে করলে বিষয়ে আইনি ব্যবস্থা নিতে পারে বলে জানিয়েছে আদালত। এর আগে বিদেশে এস আলম গ্রুপের সম্পদের অভিযোগ তদন্তের বিষয়ে হাইকোর্টের স্বপ্রণোদিত রুল চলতি বছরের 5 ফেব্রুয়ারি খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ। এর পরিপ্রেক্ষিতে আজ হাইকোর্ট 3 ইসলামী ব্যাংকের বিরুদ্ধে তদন্তের আদেশ বাতিলের সিদ্ধান্ত দেয়। পরে এস আলম গ্রুপের আইনজীবী আহসানুল করিম বলেন, হাইকোর্টের রায়ের পর ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা রইল না। এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, দুদক, বাংলাদেশ ব্যাংক, BFIU এবং CID চাইলে 3 ব্যাংকের ঋণ কেলেঙ্কারির অভিযোগ তদন্ত করতে পারে।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরছি বিশ্ব সংবাদে। তীব্র তাপ প্রবাহের পরিপ্রেক্ষিতে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যে আগামী 2-3 দিন চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তেলেঙ্গানা এবং সিকিমের কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া ভবন জানিয়েছে, পূর্ব ভারতে আগামী 2-3 দিন তাপপ্রবাহের দাপট চলবে, আবার দক্ষিণ ভারতে এই পরিস্থিতি জারি থাকবে আগামী 5 দিন। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু অংশে 1 মে পর্যন্ত, আবার কোথাও কোথাও 2 মে পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। অন্যদিকে রায়লসীমা, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে 3 মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে। এদিকে আজ দুপুরে শহরের তাপমাত্রা পৌঁছে যায় 43 ডিগ্রি সেলসিয়াসে কলকাতায়। গতকাল দুপুরে শহরের তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। মাত্র 24 ঘন্টার মধ্যে সেই তাপমাত্রা 2 ডিগ্রি বেড়েছে কলকাতায়, সে সাথে ভেঙেছে গত 7 বছরের রেকর্ড। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না করে পৃথিবীতে শান্তি আসবে না। দখলদার ইসরায়েল গাজায় গণহত্যামূলক যুদ্ধ পরিচালনা করছে বলেও তিনি উল্লেখ করেন। সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইহুদিবাদ ইসরায়েল। তিনি বলেন, গাজা যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধের কারণে বিশ্বে মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এই মুদ্রাস্ফীতি উন্নয়নশীল দেশগুলোর কোমর ভেঙে দিচ্ছে বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে সৌদি আরব এবং পাকিস্তান এক যৌথ বিবৃতির মাধ্যমে গাজা ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসন থামানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছিল। ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলতি সপ্তাহে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন, গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। মার্কিন টেলিভিশন চ্যানেল NBC গতকাল এ খবর দিয়েছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর পাশাপাশি ইসরায়েলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হতে পারে। দখলদার ইসরায়েলের এক কর্মকর্তার বরাত দিয়ে NBC দাবি করেছে, নেতানিয়াহুর পাশাপাশি যুদ্ধমন্ত্রী ইয়ুব গ্যালান্ট এবং অজ্ঞাতনামা কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হবে। তবে গ্রেফতারি পরোয়ানা জারি করা থামাতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চালাচ্ছে তেল আবিব। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুসারে যেসব সামরিক কর্মকর্তা আইসিসির গ্রেফতারি পরোয়ানার মুখে পড়তে পারেন তার মধ্যে সেনাপ্রধান হেরজি হালেবিও রয়েছেন। আইসিসি এই খবরকে অস্বীকার করেনি, আবার নিশ্চিত করেনি। সংস্থাটি NBC টেলিভিশনকে জানিয়েছে তারা স্বতন্ত্রভাবে ফিলিস্তিনের পরিস্থিতি তদন্ত করছে। ইসরায়েল 2014 সালে গাজা এবং পশ্চিম তীরে যুদ্ধের নামে যে হত্যাযজ্ঞ ও অপরাধ চালিয়েছিল তার বিরুদ্ধে 2021 সাল থেকে তদন্ত চালাচ্ছে আইসিসি। এছাড়া গত 7 অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ চালাচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে আমেরিকা, রাশিয়া ও চীনের মতো ইহুদিবাদী ইসরায়েলও আইসিসির সদস্য নয়। সেক্ষেত্রে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য হেগে নিয়ে যাওয়ার সম্ভাবনা কম। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। পশ্চিমা নীতি গণতন্ত্র, মানবাধিকার এবং বাকস্বাধীনতাকে নিপীড়নের হাতিয়ারে পরিণত করেছে। ফলে শুধু রঙিন ত্বকের মানুষেরাই জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন তা নয়, একই সঙ্গে আমেরিকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, এমনকি অনেক সরকারি কর্মকর্তা ও তাদের সন্তানেরাও প্রতিবাদে সোচ্চার হয়েছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি বিশ্লেষণ। পরিবেশনায় রয়েছেন আমির হোসেন।
পশ্চিমা নীতি গণতন্ত্র, মানবাধিকার এবং বাক স্বাধীনতাকে নিপীড়নের হাতিয়ারে পরিণত করেছে এবং এই ধারা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে শুধু রঙিন ত্বকের মানুষরাই জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছেন তা নয়, একই সঙ্গে মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এমনকি অনেক সরকারি কর্মকর্তা তাদের সন্তানরাও প্রতিবাদে সোচ্চার হয়েছেন। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কয়েকশো বিক্ষোভকারীকে গ্রেপ্তারের পর আমেরিকান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভের ঢেউ ব্যাপক মাত্রায় প্রসারিত হয়েছে এবং এখন তা অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে। 12 দিন আগে তথা 17 এপ্রিল নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু হয় এবং বিক্ষোভকারী শিক্ষার্থীরা দাবি করেছে যে বিশ্ববিদ্যালয়টি যেন অবশ্যই গাজা যুদ্ধে জড়িত ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করে। একই ধরনের দাবি অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বিক্ষোভকারীরা করেছে অন্যদিকে মার্কিন সরকার এসব প্রতিবাদ ও বিক্ষোভ দমনে সামরিক পন্থা নিয়েছে। ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ ওয়ার্ল্ড স্টাডিজ এর অধ্যাপক ফুয়াদ ইজাদির মতে, এই জাতীয় প্রতিবাদে অংশ নেওয়ার জন্য মুসলমান বা বামপন্থী হওয়ার দরকার হয় না। ইসরায়েলের পৈশাচিক ও বর্বর হামলার চিত্রগুলো দেখার পর মানবিক অনুভূতি প্রতিবাদী হওয়ার জন্য যথেষ্ট। পশ্চিমা গণমাধ্যমগুলো এইসব চিত্রকে বিকৃত করার চেষ্টা করলেও এসব কাজের প্রকৃতি বদলে যায় না। ফ্যাকাল্টি সদস্য ইরানের অন্য একজন অধ্যাপক সাইদ আব্দুল মালিক কি মনে করেন, গাজায় যে গণহত্যা চলছে তার কোন যৌক্তিকতা কি দেখাতে পারবে কথিত উদার গণতন্ত্র? বিশ্ব জনমত মার্কিন শিক্ষিত শ্রেণীকে শান্ত করার মতো কোন যুক্তি কি দেখাতে পারবে গাজায় গণহত্যামূলক যুদ্ধের পক্ষগুলো? মার্কিন যুক্তরাষ্ট্র 2003 সালে ইরাকে হামলা চালিয়েছিল পরমাণু বোমা থাকার অজুহাত দেখিয়ে, কিন্তু তা ছিল পুরোপুরি মিথ্যাচার। গাজায় এ পর্যন্ত 35,000 বেসামরিক নাগরিককে হত্যা করেছে ইসরায়েল, যাদের বেশিরভাগই শিশু ও নারী। মালিকি মনে করেন মার্কিন ছাত্র অধ্যাপকরা জেগে উঠেছেন কারণ তারা মনে করেন যে এই ব্যবস্থা তাদের পরিচয়, গর্ব ও মানবতার চেতনা লুণ্ঠন করেছে এবং তারা কার্যত একটি সামরিকবাদী ও দখলদার শাসনের শিকার, যেখানে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা এই যুদ্ধযন্ত্রের চাকার একটি চলক হিসেবে কাজ করছে এবং ছাত্রদের দায়িত্ব এই চাকায় তেল দেয়া। আমেরিকান বিশেষজ্ঞ হাদি খসরো শাহিন মনে করেন ফ্রান্সিস ফুকুয়ামার তত্ত্বের উপর ভিত্তি করে তার সর্বশেষ বই আইডেন্টিটি এর আলোকে প্রায় চূড়ান্ত মীমাংসিত সত্য হিসাবে এটা উল্লেখ করা যায় যে আমেরিকা পরিচিতির দ্বন্দ্বের যুগে প্রবেশ করেছে, বিশেষ করে 2016 সনের নভেম্বরের পরে। আর এই দ্বন্দ্বের উত্থান ও প্রকাশের একাধিক কারণ রয়েছে, আর এসবের মধ্যে সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি হলো পাশ্চাত্যের কথিত উদার গণতন্ত্রের নানা ত্রুটি বিচ্ছুতি। এই দ্বন্দ্বের একদিকে রয়েছে শ্বেতাঙ্গদের একাধিপত্য প্রতিষ্ঠার দাবি, যেখানে থাকবে না জাতিগত বৈচিত্র্য, বহু সংস্কৃতির সহ অবস্থান, অন্যদিকে রয়েছে ঘরোয়া ও বৈদেশিক নীতিতে নিজস্ব প্রত্যাশাগুলো পূরণ না হওয়ার ক্ষোভ। তেহরান বিশ্ববিদ্যালয়ের প্যালেস্টাইন স্টাডিজের অধ্যাপক হাদি বোরহানি মনে করেন মার্কিন ও পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষ সুনাম বা প্রভাব রয়েছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র সহ পাশ্চাত্যের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ফিলিস্তিনপন্থী এ ধরনের প্রতিবাদ অব্যাহত থাকে তাহলে তা সাধারণ জনগণের মধ্যেও ছড়িয়ে পড়বে। বিক্ষোভ যখন সাধারণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়বে তখন মার্কিন সরকার তা বন্ধ করতে পারবে না, এবং এর ফলে বিষয়টি ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠী ও মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের লবিগুলোর জন্য হুমকিতে পরিণত হবে। গাজায় গণহত্যার ইস্যুটি শেষ পর্যন্ত মার্কিন ঘরোয়া রাজনীতিকে চ্যালেঞ্জের মুখোমুখি করতে পেরেছে, এটা আত্মপরিচিতির দ্বন্দ্বের যুগে প্রবেশের অন্যতম প্রকাশ। উল্লেখ্য, মার্কিন বিশ্ববিদ্যালয় ছাত্রদের সঙ্গে সংহতি প্রকাশ করে ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের নানা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এরই মধ্যে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নিচ্ছেন।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/@firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাত 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মার্কিন ছাত্রদের বিক্ষোভ সারা বিশ্বে যুদ্ধবিরতি জাগরণের প্রমাণ। ফিলিস্তিনের গাজার ঘনবসতিপূর্ণ রাফা শহরে সর্বাত্মক আগ্রাসন চালানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে দখলদার ইসরায়েল। ইয়েমেনে নতুন করে কয়েকটি শত্রু জাহাজের উপর হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলা। তীব্র গরমের কারণে ভারতের পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে আগামী কয়েকদিনের জন্য চূড়ান্ত সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আমেরিকার নর্থ কেরোলাইনা অঙ্গরাজ্যে সন্দেহভাজন তিন ব্যক্তির গুলিতে চার পুলিশ কর্মকর্তা নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আমেরিকায় গত কয়েক দশকের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এটি অন্যতম প্রাণঘাতী হামলা। গতকাল নর্থ কেরোলাইনার চার্লোটে আত্মগোপনে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ধরতে গেলে এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এই কামনা করে আমাদের পরবর্তী পরিবেশনায় যাচ্ছি।
দর্পণ।
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস আনুষ্ঠানিকভাবে 2015 সালের জানুয়ারিতে তাদের অস্তিত্ব ঘোষণা করে। খুবই উগ্র ও হিংস্র এই গোষ্ঠীটি ইরাক ও সিরিয়ার বেশ কিছু পরাজিত সন্ত্রাসী গ্রুপের সমন্বয়ে গঠিত হয়েছিল, যারা পরবর্তীতে আমেরিকার সাহায্য সমর্থনে আফগানিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল। আফগানিস্তানের খোরাসান অঞ্চলে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠীর তৎপরতা শুরু এবং তাদের পেছনে মার্কিন সাহায্য সমর্থন নিয়ে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ শুনুন আলোচনার তৃতীয় ও শেষ পর্ব, আশা করি আপনাদের সঙ্গ পাব।
গত পর্বের আলোচনায় আমরা আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গি গোষ্ঠী নেতাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইরাক ও সিরিয়ায় এই জঙ্গি গোষ্ঠীর আর্থিক উৎস সম্পর্কে কথা বলেছি। এ প্রসঙ্গে আমরা ব্যাংক লুট ও তেল চুরির কথা উল্লেখ করেছি। এবারে আমরা তাদের অবৈধ আয়ের আরও কিছু উৎস সম্পর্কে কথা বলব। বিগত বছরগুলোতে দায়েশ বা আইএস এর জঙ্গি গোষ্ঠীর অবৈধ অর্থ আয়ের অন্যতম উৎস ছিল মাদক দ্রব্যের উৎপাদন ও বিক্রি। তারা আফগানিস্তানে মাদক চাষের পাশাপাশি ইরাকের মসুলের দক্ষিণে হামাম আল আলিল এবং মাহলাবিয়ায়ের মতো কিছু এলাকায় আফিম ও হাশিসের মতো মাদক দ্রব্যের চাষ ও উৎপাদন করত। একই সাথে মাদক চাষ ও বিক্রির সাথে এই গোষ্ঠী সাইকোঅ্যাক্টিভ পদার্থ তৈরি করত, যা দিয়ে ক্যাপটাগন নামক মারাত্মক ড্রাগ তৈরি হতো। প্রচণ্ড নেশা সৃষ্টিকারী এই ড্রাগ বিক্রি করে তারা কোটি কোটি ডলার আয় করেছে। এসব অর্থ দিয়ে জঙ্গিরা নতুন নতুন অস্ত্র কিনত।
দায়েশ বা আইএস জঙ্গিদের অবৈধ অর্থ আয়ের আরেকটি মাধ্যম হল লুট করা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিক্রি। দায়েশ সন্ত্রাসীরা এসব প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে বহু দেবতা ও মূর্তি পূজার প্রতীক ও শির্ক আখ্যায়িত করে সেগুলোকে ধ্বংস অথবা লুট করেছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় খনন কার্য চালিয়ে প্রাপ্ত বহু গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক নিদর্শন লুট করে নিয়ে গেছে আইএস জঙ্গিরা। দামেস্কের পশ্চিমে কালামুন পর্বতের উপকণ্ঠে আলানবুক এলাকায় এসব খনন কাজ চালানো হয়েছিল। এর মধ্যে কিছু জিনিস 8,000 বছর আগের এবং খোলা বাজারে যার মূল্য 3,60,00,000 ডলার হতে পারে। এছাড়াও পারস্য উপসাগরের আরব দেশগুলোর বহু সংখ্যক ধনী ব্যক্তি ইরাক ও সিরিয়ায় তৎপর দায়েশ বা আইএস সন্ত্রাসীকে বিপুল অর্থের যোগান দিয়েছে। 2014 এবং 2015 সালে আইএসের উত্থানের বছরগুলোতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জঙ্গিদের অর্থ দানকারীদের মধ্যে সৌদি আরবের 28 জন, ইরাকের 12 জন, কুয়েতের 5 জন, ধনকুবের এবং এর বাইরে আরও অনেকে রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কাতার আইএসকে সাহায্য সমর্থন দিয়েছে।
আফগানিস্তান থেকে প্রতিবেশী দেশগুলোতে খোরাসানি দায়েশ গোষ্ঠীর হামলা ও নাশকতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় তাদের মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি হয়ে পড়েছে। আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর দেশটির অর্থনীতিতে যেমন অস্থিরতা তৈরি হয়েছিল, তেমনি এমন আশঙ্কাও করা হচ্ছিল যে তারা খোরাসানি দায়েশের দিকে ঝুঁকে পড়তে পারে। এছাড়া আফগান গোয়েন্দা ও নিরাপত্তা বিভাগের বহু সদস্য মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রশিক্ষিত হওয়ায় তারা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়। এ অবস্থায় ধারণা করা হচ্ছে খোরাসানি দায়েশের সাথে কোনো কোনো আফগান মহলের যোগসাজশ থাকতে পারে, যা কিনা সেদেশে জাতিগত ধর্মীয় সংখ্যালঘুদের জন্য, বিশেষ করে হাজারা শিয়া সম্প্রদায়ের জন্য দীর্ঘমেয়াদী হুমকি সৃষ্টি করবে।
আফগানিস্তানের বিশেষ ভৌগোলিক অবস্থান এ দেশটিকে মধ্য এশিয়া, ইরান, পাকিস্তান ও ভারতকে সংযুক্ত করেছে, যা কিনা জঙ্গিবাদ বিস্তারে তাদের জন্য বিরাট সুযোগ এবং এর মাধ্যমে প্রতিবেশীদের উপর তারা চাপ সৃষ্টি করতে পারবে বলে তারা মনে করে। সন্ত্রাসবাদের উপর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে 66 জন ভারতীয় বংশভুক্ত নাগরিক দায়েশের সাথে যুক্ত ছিল, যাদের কেউই আর ভারতে ফিরে আসেনি। এ অবস্থায় ভারতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ার আশঙ্কা এবং সন্ত্রাসী গোষ্ঠীতে নিয়োগের জন্য ইন্টারনেটের ব্যবহার ভারতীয় কর্তৃপক্ষকে উদ্বিগ্ন করে তুলেছে। অন্যদিকে পাকিস্তানের উপজাতীয় এলাকা জঙ্গিদের নিরাপদ আশ্রয়ে পরিণত হওয়ায় এবং অবাধ যাতায়াতের কারণে এ অঞ্চল তাদের ঘাঁটিতে পরিণত হয়েছে। এ কারণে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত এলাকায় প্রায় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। তবে খোরাসানি দায়েশের তৎপরতা আবারও পাকিস্তানে জোরদার হওয়ায় অন্য সন্ত্রাসী গোষ্ঠী এর সুযোগ নিতে পারে, যা কিনা পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতাকে হুমকির মুখে ঠেলে দিতে পারে এবং দেশ বিরোধী গোষ্ঠীগুলোর হাতকে শক্তিশালী করতে পারে।
একইভাবে এই খোরাসানি দায়েশ সন্ত্রাসী গোষ্ঠী ইরানের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ তারা ইরানের কেরমান শহরে শহীদ জেনারেল কাসিম সোলাইমানির শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালিয়ে 90 জনেরও বেশি লোককে শহীদ করেছে। এর আগে তারা ইরানের শিরাজ শহরে শাহ চেরাগের মাজারেও সন্ত্রাসী হামলা চালিয়ে বহু লোককে হত্যা করে, এর দায় স্বীকার করেছে। এছাড়া সীমান্তে বহু সংখ্যক ইরানি পুলিশকেও তারা হত্যা করেছে। এ থেকে বোঝা যায় তারা এই অঞ্চলে খুব তৎপর। বিশ্লেষকরা বলছেন, ইরানে সন্ত্রাসী হামলা এবং আফগানিস্তানে তাদের উপস্থিতি থেকে বোঝা যায় ইরানে নিরাপত্তাহীনতা সৃষ্টি করতে তাদেরকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তাদের মতে আফগানিস্তানে আইএস জঙ্গির উত্থানের পেছনে রয়েছে আমেরিকা এবং ইসরায়েলের হাত, যাদের মূল টার্গেট ছিল রাশিয়াকে বেকায়দায় ফেলা। তারা জঙ্গিদেরকে মধ্য এশিয়ায় স্থানান্তর করার চেষ্টা করছে শুধুমাত্র রাশিয়াকে চাপে ফেলার জন্য।
কোন কোন বিশেষজ্ঞ মনে করেন, আফগানিস্তানে দায়েশ বা আইএস জঙ্গিদের সৃষ্টির পেছনে আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্য ছিল রাশিয়াকে মোকাবেলা করা। এ লক্ষ্যকে সামনে রেখে এখন আফগানিস্তান ও পাকিস্তানে আইএস এর উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা এবং মধ্য এশিয়ার দেশগুলোতেও নিরাপত্তাহীনতা সৃষ্টি করা, যাতে রাশিয়াকে চাপে ফেলা যায়। আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে এভাবে রাশিয়াকে ব্যস্ত রাখা, যাতে তারা ইউরোপে প্রভাব বিস্তারের সুযোগ না পায়। এ অবস্থায় রাশিয়া, চীন ও ইরানের মতো দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের মোকাবেলার কোনো বিকল্প নেই। এ লড়াইয়ে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানও যুক্ত হতে পারে।
তো শ্রোতা বন্ধুরা, আফগানিস্তানে দায়েশ সন্ত্রাসীদের তৎপরতা ও তাদের প্রতি মার্কিন সাহায্য সমর্থন প্রসঙ্গে বিশেষ আলোচনার তৃতীয় ও সর্বশেষ পর্ব শুনলেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ধরনীর বেহেশত মসজিদ, শ্রোতাবন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ধরনের বেহেশত মসজিদে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনুষ্ঠান উপস্থাপনায় আজ আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা মসজিদের নববী নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আজকের আসরে আমরা সার্বিকভাবে মসজিদের কিছু ফজিলত বর্ণনা করার পর এই মসজিদ সম্পর্কে আরও আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
যে ব্যক্তি ইবাদতের উদ্দেশ্যে মসজিদে যাতায়াত করে সে আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হয়। মহান আল্লাহ মসজিদে যাতায়াতকারী ব্যক্তিদের বরকতের ওসিলায় পৃথিবীর বুকে তার নিয়ামত ছড়িয়ে দেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি মসজিদে যায় সে আল্লাহর ঘরের অতিথি এবং আল্লাহ তাআলা পার্থিব ও ঐশী রিজিক দিয়ে তার আতিথেয়তা করেন। মসজিদের এই বরকতপূর্ণ ফজিলতের কারণে ইসলামের সোনালী যুগে মুসলমানরা আল্লাহর ঘর নির্মাণে ব্যাপক মনোনিবেশ করেছিলেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবধর্মী দাওয়াতের বাণী তাদের উপর প্রভাব ফেলেছিল বলে দিকে দিকে মসজিদ নির্মাণের সাড়া পড়ে গিয়েছিল। আল্লাহর রাসুল মক্কা থেকে মদিনায় হিজরত করেই নিজের হাতে কুবা মসজিদ ও মসজিদের নববী নির্মাণ করেছিলেন। এরপর মদিনায় বিভিন্ন গোত্রের বসবাসের স্থানে আরও নয়টি মসজিদ নির্মিত হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গিয়ে এসব মসজিদের স্থান ও কিবলার দিক সঠিকভাবে নির্মাণ করে দিতেন। মসজিদ নির্মাণ সম্পন্ন হওয়ার পর রাসূলুল্লাহর ইমামতিতে প্রথম জামাতটি অনুষ্ঠিত হতো।
রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই সফরে যেতেন সেখানেই নামাজ আদায় করার জন্য একটি স্থান নির্ধারণ করতেন। এভাবে তিনি মসজিদ নির্মাণের সংস্কৃতি ছড়িয়ে দেন। ধীরে ধীরে মুসলিম সমাজের পরিচিতির প্রধান মাধ্যম হয়ে ওঠে মসজিদ। অমুসলিমরা ইসলাম গ্রহণের পরপরই প্রথম যে কাজটি করতেন তা হল নিজ নিজ এলাকায় মসজিদ নির্মাণ করা। মসজিদ নির্মাণের মাধ্যমে ইবাদত বন্দেগি করার পাশাপাশি আরেকটি লক্ষ্য অর্জিত হতো, আর তা হল মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার মুনাফিকরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি ও তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার স্থান হিসেবে মসজিদ নির্মাণ করে। বিশ্বনবী এটি বুঝতে পেরে ভীষণ ক্ষুব্ধ হন। তিনি ওই মসজিদে নামাজ আদায় তো করেননি, উল্টো মসজিদটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দেন। পবিত্র কোরআনে এই মসজিদকে
মসজিদে জিরার বা ক্ষতি সাধনকারী মসজিদ নামে অভিহিত করা হয়েছে।
মহান আল্লাহ এই মসজিদ সম্পর্কে সূরা তওবার 107 নম্বর আয়াতে বলেছেন, আর যারা জিদের বশে এবং কুফরির তাড়নায় মসজিদ নির্মাণ করেছে মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে এবং ওই লোকের জন্য ঘাঁটি স্বরূপ যে পূর্ব থেকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে, আর তারা অবশ্যই শপথ করবে যে আমরা কেবল কল্যাণই চেয়েছি। পক্ষান্তরে আল্লাহ সাক্ষী যে তারা সবাই মিথ্যুক। রাসূলের যুগে কিছু মুনাফিক ইসলামের পোশাক পরে মুসলমানদের ক্ষতি করতে চেয়েছিল। তারা মসজিদকে ইসলামের বিরুদ্ধে ঘাঁটি হিসেবে ব্যবহার করে মুসলিম সমাজকে ভেতর থেকেই ধ্বংস করে দিতে চেয়েছিল। কিন্তু এ সময় বিশ্বনবীর বিপ্লবী ও সাহসী সিদ্ধান্তের ফলে মসজিদে জিরার ধ্বংস করে সেখানে ময়লা আবর্জনা ফেলার স্থান নির্ধারিত হয়। এই ঘটনা থেকে বোঝা যায় ইসলাম বিরোধী ষড়যন্ত্র ও শত্রুতার ঘাঁটি ধ্বংস করে ফেলতে হবে, সেটিকে যদি বাহ্যিকভাবে পবিত্র স্থান বলেও মনে হয়।
শ্রোতাবন্ধুরা, গত আসরের ধারাবাহিকতায় আসরের এ পর্যায়ে আমরা মসজিদে নববীর আরও কিছু অংশের সঙ্গে পরিচিত হব। আল্লাহ রসুলের এই মসজিদের অনেকগুলো উস্তোয়ানা বা স্তম্ভ 1400 বছর পর আজও টিকে আছে কালের সাক্ষী হয়ে। এসব স্তম্ভের মধ্যে 8টি বেশি বিখ্যাত। বিশ্বনবীর জামানায় এগুলোর নামকরণ করা হয়েছিল। বর্তমানে এই 8টি স্তম্ভের ওপর সাদা রঙের প্রলেপ দিয়ে পরবর্তীতে নির্মিত পিলারগুলো থেকে এগুলোকে আলাদা করা হয়েছে।
মসজিদে নববীর এই ফজিলতপূর্ণ ও বিখ্যাত স্তম্ভগুলোর একটির নাম উস্তোয়ানা তওবা। আহজাবের যুদ্ধে আবুলু বাবার বিশ্বাসঘাতকতা ও তওবা করে তার ইসলামে প্রত্যাবর্তনের ইতিহাসকে কেন্দ্র করে এই পিলারটির নামকরণ করা হয়েছে। পঞ্চম হিজরিতে আহজাবের যুদ্ধের পর আবুলাবা মুসলমানদের সঙ্গে বিশ্বাসঘাতকতার কারণে অনুতপ্ত হন। তার দেহ মন পাপের অনুভূতিতে ছেয়ে যায়। এই পাপ থেকে মুক্তি পেতে বিষ্ণুনবীর কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরিবর্তে তিনি সোজা মসজিদে নববীতে চলে যান। সেখানে গিয়ে একটি স্তম্ভের সঙ্গে নিজেকে বেঁধে ফেলে সবাইকে বলে দেন, আল্লাহর রাসূল ছাড়া কেউ যেন তার গায়ের বাঁধা দড়িগুলো খুলে না দেয়। তখন থেকে এই স্তম্ভটির নাম হয় উস্তোয়ানা তওবা। বিভিন্ন বর্ণনায় এই স্তম্ভের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করার অফুরন্ত ফজিলত বর্ণিত হয়েছে। বর্তমানে বিশ্বনবীর হুজরা ও কবরের পাশের দ্বিতীয় স্তম্ভটিই হল উস্তোয়ানা তওবা।
মসজিদে নববীর আরেকটি স্তম্ভের নাম উস্তোয়ানা মুখাল্লাকা। বিশ্বনবী যে স্থানে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন তার সবচেয়ে কাছের স্তম্ভ এটি। বর্তমানে এই স্তম্ভের শীর্ষে সোনালি রং দিয়ে গোলাকৃতিতে লেখা রয়েছে উস্তোয়ানাতুল মুহাল্লাকা। এই স্তম্ভের কাছে একটি সুগন্ধি পোড়ানো হতো যার ফলে গোটা মসজিদ আতরের ঘ্রাণে ভরে উঠত। মসজিদে নববীর প্রধান স্তম্ভগুলোর ঠিক মাঝখানে রয়েছে উস্তোয়ানা আয়েশা। এটি মুহাজিরান বা আল কুরআ স্তম্ভ নামেও সমধিক পরিচিত। বর্তমানে এই স্তম্ভের উপরে লেখা রয়েছে উস্তোয়ানাতুন আয়েশা। মসজিদে নববীর আরেকটি স্তম্ভের নাম উস্তোয়ানা তাহাজ্জুদ। বর্ণনায় এসেছে, সবাই যখন এশার নামাজ আদায় করে যার যার বাড়িতে চলে যেত তখন আল্লাহর রাসূল এই স্তম্ভের পাশে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। এ কারণে এটির নাম হয়েছে তাহাজ্জুদ স্তম্ভ। এই স্তম্ভটি নবীনন্দিনী হযরত ফাতেমা সালামুল্লাহ আলাইহার ঘরের ঠিক পেছনে অবস্থিত। এখানে মর্মর পাথরে খোদাই করে আরবিতে যে কথাটি লেখা আছে তার অর্থ হল, এটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের স্থান।
রাসুলের পবিত্র মাজার কক্ষের উত্তর অংশের সঙ্গে লাগোয়া অবস্থায় রয়েছে উস্তোয়ানা মুরাব্বা আল কাবর। এটিকে মাকামে জিব্রাইলও বলা হয়। বর্তমানে এই স্তম্ভটি বাইরে থেকে দেখা যায় না। এই স্তম্ভের ঠিক পেছনেই হযরত আলী আলাইহিসসালাম ও ফাতেমা সালামুল্লাহি আলাইহার ঘরের প্রবেশ পথ ছিল। এই স্তম্ভের ফজিলত সম্পর্কে আবিল হামরা বলেছেন, আমি রাসুলে খোদাকে দেখেছি, তিনি টানা 40 দিন ধরে প্রতিদিন আলী, ফাতেমা, হাসান ও হোসেনের বাড়ির সামনে আসতেন এবং দরজার উপর হাত রেখে বলতেন, হে আহলে বাইত, তোমাদের উপর সালাম। সেই সঙ্গে তিনি সূরা আহজাবের 33 নম্বর আয়াত পাঠ করতেন, যেখানে বলা হয়েছে, হে আহলে বাইত, নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে।
মসজিদে নববীর তওবা স্তম্ভের ঠিক পূর্ব পার্শ্বে কেবলামুখী যে স্তম্ভটি রয়েছে তার নাম উস্তোয়ানা সারির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মাহে রমজানের শেষ দশ দিন মসজিদে নববীতে এতেকাফ করার সময় এই স্তম্ভের পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন এবং ইবাদত করতে করতে ক্লান্তি আসলে এখানেই বিশ্রাম নিতেন। উস্তোয়ানা সারিরের পাশেই রয়েছে উস্তোয়ানা মাহরাস। হযরত আলী আলাইহিসসালাম এই স্তম্ভের পাশে দাঁড়িয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন। এ কারণে এই স্তম্ভকে উস্তোয়ানা আলী ইবনে আবি তালিব বলা হয়। মাহরাসের দক্ষিণ পাশে কিবলার দিক থেকে তৃতীয় অবস্থানে থাকা স্তম্ভটির নাম উস্তোয়ানা উফুদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈনন্দিন একটি কাজ ছিল মদিনার গোত্র প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করা। তিনি এই স্তম্ভের পাশে বসে সেই সাক্ষাতের কাজটি সম্পন্ন করতেন। এটি পরবর্তীতে উস্তোয়ানাতুল উফুদ নামে পরিচিতি পায়, যে নামটি আজও এই স্তম্ভের গায়ে লেখা রয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরের সময়ও ফুরিয়ে এসেছে, এবার বিদায় নেব। যাওয়ার আগে বলে রাখি, আগামী আসরে আমরা কথা বলব মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসা নিয়ে। সে অনুষ্ঠানেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রইল।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যে জীবন ব্যবস্থা শীর্ষক ধারাবাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা বলেছি, বিভিন্ন গবেষণায় দেখা গেছে পাশ্চাত্যের আধুনিক শহুরে জীবন মানুষকে ক্রমেই ব্যক্তিকেন্দ্রিকতা ও স্বার্থপরতার দিকে ঠেলে দিচ্ছে। এর ফলে মানুষ আরও বেশি একঘরে হয়ে পড়ছে, একাকিত্ব বাড়ছে। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও কথা বলার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
পাশ্চাত্যে যন্ত্র ও প্রযুক্তির প্রভাব পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতাকে আরও জটিল করে তুলেছে। মানুষের জীবনে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, তত বেশি ব্যক্তির আত্মকেন্দ্রিকতা বাড়ছে। এর ফলে সামাজিক সম্পর্কে দূরত্ব ও শূন্যতা সৃষ্টি হচ্ছে। মানুষ কার্যত একা হয়ে পড়ছে, এর ফলে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটেনের মানসিক স্বাস্থ্য ফাউন্ডেশন এক রিপোর্টে বলেছে, প্রযুক্তি কখনোই মানুষে মানুষের যে সম্পর্ক সেটার বিকল্প হতে পারে না। তাদের মতে, ব্রিটেনে প্রতি দশজনে একজন একাকিত্ব বোধ করছে। দীর্ঘ সময় ধরে কাজে ব্যস্ত থাকার পর যখন আবার যন্ত্র ও প্রযুক্তি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন, তখন তার সম্পর্কের ভিত্তি ও মাধ্যম হয়ে ওঠে যন্ত্র। টাইমস ম্যাগাজিনে প্রকাশিত এ সংক্রান্ত এক প্রতিবেদনে এক জরিপের ফলাফল তুলে ধরে বলা হয়েছে, উত্তরদাতাদের প্রায় অর্ধেকের ধারণা মানুষ আগের চেয়ে বেশি একঘরে হয়ে পড়েছে এবং একে অপরের মধ্যে দূরত্ব বেড়েছে। এটা সব বয়সীদের ক্ষেত্রেই ঘটছে।
একাকিত্বের নানা নেতিবাচক প্রভাব রয়েছে। জনমত জরিপ সংস্থা গ্যালপ জানিয়েছে, 2018 সালে আমেরিকার অর্ধেকের বেশি মানুষ চরম উদ্বেগ ও হতাশায় ভুগছে। এই জরিপটি এক বছর ধরে বিশ্বের 140 দেশের 1,51,000 মানুষের মধ্যে চালানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 55% মানুষ জানিয়েছে তারা সবসময় ধ্বংসাত্মক মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে দিনাতিপাত করেন। গত এক দশকে তাদের উদ্বেগ উৎকণ্ঠা চরম পর্যায়ে পৌঁছেছে। মানুষের উদ্বেগ ও হতাশার একটি বড় কারণ হল মানসিক চাপ ও অস্থিরতা। মানসিক চাপ, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা এসবই মানুষের মানসিক ও শারীরিক সুস্থতার উপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। আর এ ধরনের সমস্যার পেছনে রয়েছে ক্রমবর্ধমান সামাজিক সমস্যা। কিছুদিন আগেই ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, ব্রিটেনের হাসপাতাল ও ক্লিনিকগুলোতে মানসিক সমস্যা, বিশেষ করে চরম টেনশনের মতো সমস্যা নিয়ে আসা রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। গত এক দশকে এ ধরনের সমস্যার সম্মুখীন মানুষের সংখ্যা বেড়েছে 28%।
বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, 2018 সালে পেশাজীবী রোগীদের 44% রোগের পেছনে কাজ করেছে মানসিক চাপ এবং উদ্বেগ উত্তেজনা। 10 বছর আগেও এই সংখ্যা ছিল 35%। ব্রিটেনের পূর্ণবয়স্ক মানুষদের 50% মনে করেন বর্তমান আধুনিক জীবন ব্যবস্থার যে বাড়তি চাপ তা মানুষের ব্যক্তিগত জীবনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘ সময় ধরে কম্পিউটারের সামনে বসে থেকে একটানা কাজ করা, শারীরিক তৎপরতার হ্রাস এবং ফাস্টফুডের মতো খাবারের প্রতি ঝোঁক প্রবণতার কারণে মানুষের মধ্যে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো রোগ বেড়ে গেছে এবং Type 2 ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে। বিশ্বের 14.5 কোটি ডায়াবেটিস রোগীর মধ্যে 2/3 বাস করেন শহরে। এছাড়া পাশ্চাত্যের শহরভিত্তিক জীবন ব্যবস্থার কারণে নানা ধরনের নতুন রোগ দেখা দিচ্ছে।
ইরানের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সাইয়েদ মাসুদ নাবাবির মতে, মাল্টিপল স্ক্লেরোসিস বা MS রোগ হচ্ছে শহুরে রোগ। এটি বর্তমান আধুনিক সমাজের জীবনাচারের ফসল। এর কারণ হল, মানুষের জীবন প্রণালী যত বেশি আধুনিকতার দিকে ধাবিত হচ্ছে এবং শিল্প ও প্রযুক্তির ব্যবহার বাড়ছে, মানসিক চাপ, উদ্বেগ ও উৎকণ্ঠা তত বাড়ছে, মানসিক ক্লান্তিও বাড়ছে। এই প্রবণতা অব্যাহত থাকলে এটা বাড়তেই থাকবে। মানসিক দিক থেকে আরও বেশি জটিল অবস্থার সম্মুখীন হবে মানুষ। বিষণ্ণতা হচ্ছে বর্তমান আধুনিক বিশ্বের সবচেয়ে সাধারণ একটি মানসিক সমস্যা। এ কারণে 2017 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বিষণ্ণতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছে। ওই বছর তাদের স্লোগান ছিল, বিষণ্ণতা মোকাবেলায় আসুন আমরা পরস্পরের সঙ্গে কথা বলি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO-র প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের 30 কোটি মানুষ বিষণ্ণতায় ভুগছে। এসব রোগীর বেশিরভাগই বাস করেন পাশ্চাত্যে। 2005 থেকে 2015 সালের মধ্যে এ ধরনের রোগীর সংখ্যা বেড়েছে 18%। এই সংস্থার পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর বিষণ্ণতার কারণে ক্ষতি হচ্ছে $1 trillion।
আগামী কয়েক দশকের মধ্যে মানসিক সমস্যা বিশ্বের বিভিন্ন দেশের প্রধান সমস্যা হিসেবে দেখা দেবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, উন্নয়নশীল দেশগুলোতে যুদ্ধবিগ্রহ, অর্থনৈতিক সমস্যা ও সামাজিক বৈষম্যের কারণে মানুষের মধ্যে বিষণ্ণতা বাড়ছে, আর উন্নত দেশগুলোতে বাড়ছে তাদের লাইফ স্টাইলের কারণে। শিল্পোন্নত দেশগুলোতে শহরে মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে, আর যে কোনো শহরের একটি বৈশিষ্ট্য হল ছোট্ট স্থানে বেশি মানুষের বাস। মানুষের এই ভিড় বিষণ্ণতার একটা বড় কারণ। এছাড়া রয়েছে মদের ব্যবহার। পাশ্চাত্যের জীবন ব্যবস্থায় মদ পানের প্রবণতা বাড়ছে। এছাড়া সামাজিক সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে শহুরে জীবনে। এই সমস্যা গোটা মানব সমাজেরই ক্ষতি সাধন করছে। সামাজিক যোগাযোগ হ্রাসের প্রবণতা পাশ্চাত্যে এতটাই বাড়ছে যে এটাকে তারা এখন স্বাভাবিক বিষয় হিসেবে নিচ্ছে।
উদাহরণ হিসেবে বলা যায়, পাশ্চাত্যে একই অ্যাপার্টমেন্টে বাস করেও অনেকেই তার পাশের ফ্ল্যাটের বাসিন্দার নামটা পর্যন্ত জানে না। পাবলিক যানবাহনে চলার সময় মানুষ পাশাপাশি বসলেও তাদের মধ্যে কোনো ধরনের যোগাযোগ স্থাপিত হয় না, সালাম বিনিময় হয় না, কেউ কাউকে অভিবাদন জানায় না, যে যার মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে। সেখানে এরই মধ্যে মানুষের আচার আচরণে যন্ত্রের প্রভাব ব্যাপকভাবে লক্ষণীয়। সবাই যেন রোবটের মতো হয়ে যাচ্ছে। এটা ঠিক যে নতুন প্রযুক্তি মানুষের পরস্পরের মধ্যে যোগাযোগের সুযোগ সহজ করেছে, একে অপরকে খুব সহজেই বার্তা দিতে পারছে, কিন্তু এসব বার্তাও যেন যন্ত্রের মতোই আবেগ অনুভূতিবিহীন। আসলে আবেগ ও ভালোবাসা মাখা সম্পর্ক এবং যোগাযোগ কেবল তখনই সম্ভব যখন মানুষ সামনাসামনি বসে কথা বলেন, ভাব বিনিময় করেন।
মানুষ এখন তার প্রতিদিনের একটা বড় অংশই কারখানা, কোম্পানি বা অফিসে কাটাচ্ছেন এবং প্রতিদিন একই ধরনের কাজ করতে বাধ্য হচ্ছেন। একঘেয়ে কাজ করে যখন একজন ব্যক্তি ঘরে ফেরেন, তখন তিনি থাকেন ক্লান্ত, আর কিছুই তখন তার ভালো লাগে না। পরিবারের সদস্যদের সঙ্গে আবেগ ভালোবাসার সম্পর্ক সুদৃঢ় করার ধৈর্য তিনি হারিয়ে ফেলেন, ফলে পরিবারের সদস্যদের মধ্যে মনের দূরত্ব কমে না, বরং বাড়তেই থাকে। পাশ্চাত্যে এ সমস্যা ক্রমেই মারাত্মক আকার ধারণ করছে। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসর আমরা এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիո ժամն եք լսում։